শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন? ওরা এগিয়ে আসছে, এই তো আপনার দিকে এগিয়ে আসছে, আপনাকেও নিয়ে যাবে।
গপ্প মিলে ঠিক কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই থেকে সবই আছে। গপ্প মিলে ঠেকের আজকের গপ্প এইচপি লাভক্রাফটের গপ্প অবলম্বনে দ্য র‍্যাটস ইন দ্য ওয়ালস। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক। ১৯২৩ সালের ১৬ই জুলাই যখন শেষ মিস্ত্রি কাজ সেরে চলে গেল, তখন আমি এক্সিম প্রায়োরিতে প্রবেশ করলাম। এই এত বড় একটা ম্যানশনকে রেনোভেট করা মুখের কথা নয়, যা এতদিন ধরে প্রায় একটা শামুকের খোলের ধ্বংসাবশেষের মতোই পড়েছিল। তবুও পূর্বপুরুষদের ভিটে বলে ইউরো খরচ করতে কোনো রকম কার্পণ্যই আমি করিনি। জেমস দ্য ফার্স্টের সময় থেকেই এই ম্যানশনে কেউ থাকে না। কোনো এক বিভৎস দুর্ঘটনায় এক্সিম প্রায়োরির আগের মালিকই শুধু নন, তার পাঁচ সন্তান এমনকি চাকর বাকরেরাও মারা যায়। সৌভাগ্যক্রমে সেই ভয়ানক ও রহস্যময় বিপদ থেকে পালিয়ে আসতে পারেন শুধুমাত্র একজনই, এই বাড়ির তৃতীয় সন্তান। ঘটনাচক্রে তিনি আমার প্রপিতামহ, নাম ওয়াল্টার ডেলাপুর, ১১th ব্যারন এক্সিম। খুব স্বাভাবিকভাবেই এই বিভৎস হত্যাকাণ্ডের দায় তাঁর উপরেই এসে পড়ে, সবাই তাঁকেই দোষী বলে।
এসব আপনারই কাজ,
আপনারই কাজ, এটা
বাড়ির সবাই মারা গেল, শুধু আপনি বেঁচে রইলেন,
ইজ ইট বিলিভেবল?
তাঁর স্বপক্ষে কোনো সাক্ষী না থাকায় একমাত্র উত্তরাধিকারী হয়েও তিনি পিতৃদত্ত সম্পত্তি থেকে বঞ্চিত হন এবং আইন অনুযায়ী তাঁর সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি তৎকালীন রাজার কাছে চলে যায়। কিন্তু এত কিছুর পরেও তিনি যেন সবসময় চেষ্টা করতেন যাতে অভিশপ্ত এক্সিম প্রায়োরির কোনো ছায়াও তাঁর ওপরে না পড়ে। তাই নিজেকে নির্দোষ প্রমাণ করার এবং সম্পত্তি পুনরুদ্ধারের কোনো চেষ্টাই তিনি করেননি এতদিন ধরে।
আমার কিচ্ছু চাই না, ওই অভিশপ্ত বাড়ি, ওই জায়গা, আমি এসবের ছায়ার কাছেও যেতে চাই না।
শোনা যায় এই ঘটনার পরে সেই দুঃসহ দুঃস্বপ্নকে পেছনে ফেলে ওয়াল্টার ডেলাপোর ভার্জিনিয়াতে পালিয়ে গিয়ে সেখানেই নতুন জীবন শুরু করেন। পরবর্তী শতাব্দীতে তাঁর পরের প্রজন্মই ডেলাপোর বংশ নামে পরিচিতি লাভ করে। তারপর থেকে অবশ্য এক্সিম প্রায়োরি খালি পড়েছিল, পরে এটি নরিস ফ্যামিলি এস্টেটকে অ্যালট করা হয়। অনেক পুরনো ও মিশ্র স্থাপত্যের নিদর্শন হওয়ায় এটি রিসার্চ করার একটি আদর্শ বিষয়বস্তু ছিল। এর বড় বড় উঁচু স্তম্ভগুলি গথিক ঘরানার, যা স্যাক্সন বা রোমেনিয়ান সাবস্ট্রাকচার অনুযায়ী তৈরি করা হয়েছে, যার ভিত্তি গড়ে উঠেছে ড্রুইডিক বা নেটিভ সিমেরিক ও রোমান স্থাপত্যের মিশ্রণে। এক্সিম প্রায়োরির একদিকের সাথে জুড়ে আছে চুনা পাথরের তৈরি এক খাড়া ও উঁচু গিরিচূড়া, যার ওপরে উঠলে কাছের অ্যানচেস্টার গ্রামের ৩ মাইল পশ্চিমে বিস্তৃত জনশূন্য উপত্যকাও দেখা যায়। এখানকার স্থানীয় মানুষরা কিন্তু পারতপক্ষে এর ধারে কাছে যেত না। ১০০ বছর আগে যখন আমার পূর্বপুরুষেরা ওখানে থাকতেন, তখনও তারা এটাকে এড়িয়ে চলত। অ্যানচেস্টারে আসার একদিনের মধ্যেই আমি জেনে গিয়েছিলাম এই ম্যানশন অভিশপ্ত।
এই প্রাসাদে কালো ছায়া আছে, এখানে আপনি এলেন কেন?
এসব বাজে কথা,
কত বছর আগে কে রটিয়ে দিয়েছিল আর তোমরা এখনো সেসব বিশ্বাস করে আসছো? দেখোই না আমি এই প্রাসাদের চেহারা কেমন বদলে দিই।
আসার প্রথম সপ্তাহেই এক্সেম্প্রায়রিকে নিয়ে এই প্রাচীন প্রবাদের ভিত্তিকে সমূলে উৎখাত করার জন্যই মিস্ত্রিদের দিয়ে এটি সংস্কারের কাজ শুরু করে দিয়েছিলাম। আমার পরিবারের অতীত ইতিহাস খুবই রহস্যময় ও গোপনীয়। আমি অনেক চেষ্টা করেও জানতে পারিনি যে কোন রহস্য নিয়ে আমার সেই পূর্বপুরুষ অ্যানসেস্টর ছেড়েছিলেন। তবে দেশ ছাড়ার জন্যই আমাদের বংশের সামান্য উন্নতি হয়। আমেরিকার গৃহযুদ্ধের সময় আমার সেই রহস্যময় পূর্বপুরুষ একটি মুখ বন্ধ খামে কিছু লিখে তার বড় ছেলেকে দিয়ে যান, এই শর্তে যে তার মৃত্যুর পরই যেন খামটা খোলা হয়। দুর্ভাগ্যবশত সেই যুদ্ধের সময় কারফ্যাক্স পতনের সাথে সাথে আবার আমাদের অস্তিত্ব সংকট দেখা দেয়। আমাদের বাড়িটা ছিল জেমস নদীর ধারে। ক্রোধে উন্মত্ত জনতা যখন আমাদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়, আমার পিতামহ তখন সেখানেই ছিলেন। ফলাফল হিসেবে সেই ধ্বংসাত্মক আগুনে বলি হন পিতামহ এবং সম্পূর্ণভাবে ভস্মীভূত হয় তাঁর বাবার দেওয়া সেই বিশেষ খামটি, যা ছিল আমাদের পরিবারের রহস্যময় অতীতের চরম গোপনীয় ও একমাত্র দলিল। আজ এত বছর পরেও সেই দিনটির কথা আমার স্পষ্ট মনে আছে। আমার বয়স তখন মাত্র 7 বছর। ফেডারেল সোলজারদের চিৎকার, মহিলাদের আর্তনাদ ও সাধারণ মানুষের বুক ফাটা আরতি চারিদিকে। আমার বাবা তখন আর্মিতে ছিলেন, রিচমন্ডের হয়ে লড়ছিলেন। অনেক ফর্ম্যালিটিস পেরিয়ে আমি আর মা তাঁর কাছে যেতে পেরেছিলাম। যুদ্ধ শেষে আমরা সপরিবারে আরো নর্থের দিকে যাত্রা করি। ধীরে ধীরে আমি বড় হয়ে উঠলাম। আই গ্রু টু ম্যানহুড, মিডল এজ অ্যান্ড আলটিমেট ওয়েলথ অ্যাজ দ্য স্টলিড ইয়াঙ্কি। তখনও অবধি আমি বা আমার বাবা কেউই জানতে পারিনি সেই খামের মধ্যে কি লেখা ছিল। যাই হোক, ক্রমে ম্যাসাচিউসেটসের ব্যবসায়ী জীবনের ধূসর গতানুগতিক ব্যস্ততায় ডুবে গেলাম এবং কোনো এক সময়ের আমাদের পরিবারের অজানা সেই প্রাচীন রহস্যের প্রতি আগ্রহ আমার মন থেকে যেন হারিয়ে গেল। আমার বাবা মারা গেলেন 1904 সালে, কিন্তু আমাদের পরিবারের কোনো গোপন কথা আমাকে বা আমার 10 বছরের মাহারা ছেলে অ্যালফ্রেডকে বলে গেলেন না। কিন্তু এই অ্যালফ্রেডি পরে আমাদের প্রায় বিলুপ্ত ও বিস্তৃত পরিবারের ইতিহাস ঘেঁটে বের করেছিল। 1917 সালে এভিয়েশন অফিসার হয়ে সে ইংল্যান্ডে যায়। সেখানেই এক্সেম্প্রায়রির ব্যাপারে জানতে পেরে সে আমায় চিঠিতে জানায়,
বাবা, আশা করি তুমি ভালো আছো। আমি বেশ ভালোভাবেই লন্ডনে পৌঁছতে পেরেছি। জানো, আমার সাথে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। এখানে এসে আমার সাথে আলাপ হয়েছে রয়্যাল ফ্লাইং কর্পসের ক্যাপ্টেন নরিসের সাথে, যে নাকি আমাদের পুরনো বিটের কাছের গ্রাম অ্যানচেস্টারের বাসিন্দা। তার থেকেই আমি এক্সেম্প্রায়রি ও আমাদের পূর্বপুরুষদের ব্যাপারে অনেক কথা জানতে পেরেছি। তুমি জানলে অবাক হবে, ডেলাপোর বংশের জীবন যেমন ছিল বর্ণময়, ঠিক তেমনই ছিল অভিশপ্ত। আমাদের পরিবারের এই কিংবদন্তি গ্রামের লোকের মুখে এমনই এক কুসংস্কারে পরিণত হয়েছে যা বড় বড় লেখকের গল্প উপন্যাসকেও হার মানাবে। ক্যাপ্টেন নরিস অবশ্য এইসব গালগল্পে কান দেয়নি, তবে আমার কাছে এইসব ঘটনা বেশ আকর্ষণীয় মনে হয়েছে। আরও একটি কোইন্সিডেন্স এই যে বর্তমানে নরিসের নিজের কাকাই এই সম্পত্তির মালিক। আমি ডেলাপোর বংশের উত্তরাধিকারী জেনে নরিস অবিশ্বাস্য কম দামে এই বাড়ি বিক্রি করতেও রাজি হয়েছে। তুমি রাজি থাকলে আমি অবিলম্বে ক্যাপ্টেন নরিসের সাথে কথা বলব। ইতি অ্যালফ্রেড।
বলতে দ্বিধা নেই, অ্যালফ্রেডের চিঠিতে এই জনশ্রুতিগুলো পড়ে সুদূর অ্যাটলান্টিক পারের পারিবারিক ঐতিহ্যের প্রতি আমার টান মাথা চাড়া দিয়ে উঠেছিল।
1918 সালে আমি এক্সেম প্রায়োরি কিনে নিলাম, কিন্তু সঙ্গে সঙ্গে সংস্কারের কাজে নেমে পড়া আমার পক্ষে সম্ভব ছিল না। অ্যালফ্রেড যুদ্ধ থেকে পঙ্গু হয়ে দেশে ফিরে এলো ও বেঁচে থাকতে পরের দুটো বছর ওর সেবা শুশ্রূষা করাই আমার প্রধান উদ্দেশ্য হয়ে উঠল। অ্যালফ্রেড মারা যাবার বছরখানেক পর 1921 সাল নাগাদ নিজেকে এতটাই উদ্দেশ্যহীন মনে হল যে সবকিছু ছেড়ে দিয়ে এক্সেম প্রায়োরি রেনোভেট করে সেখানেই জীবনের বাকি সময়টা কাটাবো বলে মনস্থ করলাম। হয়তো একটা কিছু নিয়ে ব্যস্ত থাকলে এই চরম একাকিত্ব আর দুঃখ ভুলে থাকা যাবে। সময়টা ডিসেম্বর, আমি অ্যানচেস্টারে এলাম। গোলগাল চেহারার হাসিখুশি ছেলে ক্যাপ্টেন নরিস আমাকে সাদর অভ্যর্থনা করল।
হ্যালো স্যার, এখানে আপনার কোনো অসুবিধা হবে না, আর হলে তো আমি আছি।
প্রায় সব সময় নরিস অ্যালফ্রেডের কথাই বলতো। লক্ষ্য করলাম আগে থেকেই দুই বন্ধু মিলে এই জায়গাটির ব্যাপারে অনেক তথ্য, নানা আশ্চর্য জনশ্রুতির কথা আর ম্যানশনের প্ল্যান জোগাড় করে রেখেছে, যেগুলো আমাকে রেনোভেট করতে প্রচুর সাহায্য করবে।
আসলে আমি আর অ্যালফ্রেড এই প্ল্যানগুলো খুঁজে রেখেছিলাম, যদি আপনার রেনোভেশনের কাজে লাগে।
এবার এক্সেম প্রায়োরিকে ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলাম।
এ তো ভাঙাচোরা মধ্যযুগীয় বিশাল বিস্তৃত ধ্বংসস্তূপ, আর এক গাদা জঞ্জালের মধ্যে অশ্বত্থ ফার্নের ঝুড়ি, মৌচাকার ঘুঘুর বাসাও দেওয়াল থেকে ঝুলে আছে। এ তো ডেঞ্জারাস।
বিভিন্ন স্থানে পাথর উঠে গিয়ে ঘরের মেঝে এবং আসবাবের কঙ্কাল বেরিয়ে পড়েছে। কয়েকদিন ভালো করে পরীক্ষা করার পর প্রায় 3 শতাব্দী আগে জায়গাটা কিরকম ছিল সে ব্যাপারে একটা মোটামুটি ধারণা পেলাম। সবকিছু ভালোভাবে দেখে শুনে তবেই রেনোভেশনের কাজে হাত দিলাম। লোকালয়ের বাইরে থেকে মিস্ত্রি শ্রমিক জোগাড় করে আনতে হল, কারণ অ্যানচেস্টারের লোকজনদের মধ্যে জায়গাটার প্রতি এক অপরিসীম ভীতি এবং অবিশ্বাস্য ঘৃণা এখনো রয়ে গেছে। ফলে মাঝে মাঝে তাদের ভীতি ও কুসংস্কার শ্রমিকদের ওপরেও প্রভাব ফেলত, তবে থেকে থেকেই এরা আমাকে সন্দেহের চোখে দেখে, তাই নরিসের মধ্যস্থতায় সব করতে হয়েছে। পরে বুঝেছিলাম ওদের রাগের কারণ সম্পূর্ণ আলাদা। আমি এমন একটা জায়গা রেনোভেট করতে এসেছি যার থেকে বেশি অভিশপ্ত এবং বিভীষিকাময় স্থান ওদের কাছে আর দুটো নেই। বাড়িটা সম্বন্ধে যেসব গ্রাম্য গল্প বা কিংবদন্তি নরিস জোগাড় করে রেখেছিল সেগুলোকে নিয়ে পড়াশোনা করতে বসলাম। গল্পগুলোকে জুড়ে জুড়ে আর সেই সঙ্গে এই ধ্বংসস্তূপের ওপর নানা প্রামাণ্য লেখায় চোখ বুলিয়ে নিজস্ব একটা থিওরি খাড়া করলাম। আমার যুক্তি অনুযায়ী এখন যেখানে এক্সেম প্রায়োরি অবস্থান করছে, বহু শতাব্দী আগে সেখানে একটা প্রাগৈতিহাসিক মন্দির ছিল। মন্দিরের বয়স বোধহয় প্রস্তর যুগের সমসাময়িক হবে। শোনা যায় বেশ কিছু সুপ্রাচীন রহস্যময় তন্ত্র অনুষ্ঠান ওখানে হতো, যা নিয়ে কিছু অস্বস্তিকর রটনাও আছে। বলা হয় সেই সব আচার অনুষ্ঠান নাকি শেষ অবধি ডাকিনী দেবী সিবেলের আরাধনায় পরিণত হয়। অট্টালিকার নিচের ঘরের চোরা কুঠুরিগুলিতে এখনো খোদাই করা আছে সেই সব পূজোর মন্ত্র, ডিভ অপস ম্যাগনা মাট, সাইন অফ দ্য ম্যাগনা মাটার হুজ ডার্ক ওয়ার্শিপ ওয়াজ ওয়ান্স ভেইনলি ফরবিডেন টু রোমান সিটিজেন্স। রোমান আক্রমণের পর এই সব গুপ্ত বিদ্যা চর্চা জোর করে বন্ধ করে দেওয়া হয়, কিন্তু গোপনে গোপনে এই ভয়ানক শক্তির সাধনা চলতেই থাকে। দেবী সিবেলের এই মন্দিরের পুরোহিতরা নাকি কোনো অজানা গোপন তন্ত্র সাধনা করতেন এক ফ্রিজিয়ান প্রধান পুরোহিতের নেতৃত্বে। রোমানদের পতনের পরে এই মন্দিরও নাকি কোনোভাবে ধ্বংস হয়ে যায়, তবে পরে স্যাক্সনদের চেষ্টায় এর সংস্কার করা হয়। এর চারপাশে ছিল ঘন গাছপালায় ঘেরা এক বাগান। পাথরে ঘেরা এই স্থানটিকে ঘিরে কোনো পাঁচিল না থাকলেও এই অঞ্চলের 100 মাইলের মধ্যে কেউ ভুলেও পা দিত না। 1261 খ্রিস্টাব্দে শেষ পর্যন্ত রাজা তৃতীয় হেনরি এই কুখ্যাত জায়গাটি আমাদের আদিপুরুষ গিলবার্ট ডেলাপোরের হাতে তুলে দেন, যিনি ঘটনাচক্রে ছিলেন এক্সেম অঞ্চলের প্রথম ব্যারন। এখানে আসার পর থেকে আমাদের পরিবারের ওপর যেন কোনো অশুভ অপচ্ছায়ার অভিশাপ লেগেছিল। 1307 সালের আরেকটা লেখায় দেখলাম, জনৈক ডেলাপোরকে ঈশ্বরের অভিশাপ মানে কার্স অফ গড হিসেবে চিহ্নিত করা হয়েছে। গ্রাম্য প্রবাদ এবং জনশ্রুতিতে সেই পুরনো মন্দিরের ভগ্ন স্তূপের ওপর গড়ে ওঠা এক্সেম প্রায়োরিকে চূড়ান্ত অশুভ এবং শয়তানের স্থান আখ্যা দেওয়া হয়েছে। গ্রামের কিছু মানুষের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার পেছনেও আমাদের পরিবারকেই দায়ী করা হয়েছে বারবার, কিন্তু তার কারণ কি সেসব কিছুই খুঁজে পেলাম না। ব্যারন আর তাদের বংশধররাও যথেষ্ট রহস্যময় ছিলেন। শোনা যায় ব্যারন নির্বাচনের সময় উত্তরাধিকাররা যদি যোগ্য না হতো তাহলে তারা নাকি কোনো অজানা কারণে অপঘাতে মারা যেত, যাতে পরের বিশেষ গুণসম্পন্ন যোগ্য সন্তান ব্যারনের জায়গাটি নিতে পারে। এই অদ্ভুত ও ভয়ঙ্কর পারিবারিক রীতিটি নিয়ন্ত্রণ করতেন পরিবারের তৎকালীন প্রধান। পরিবারের বিভিন্ন মহিলাদের সম্বন্ধেও অনেক ভয়ঙ্কর তথ্য আমার সামনে আসে। কর্নওয়ালের লেডি মার্গারেট ট্রেভর, যিনি ছিলেন পঞ্চম ব্যারনের দ্বিতীয় সন্তানের স্ত্রী, তিনি বহুদিন এই অঞ্চলে শিশুদের ত্রাস বলে পরিচিত ছিলেন। এরকম আরও আছে, দ্য হিডিয়াস টেল অফ লেডি ম্যারি ডেলাপোর। এই লেডি ম্যারি আর্ল অফ শ্রুজফিল্ডের সঙ্গে বিয়ের কিছুদিনের মধ্যেই নাকি নির্মমভাবে খুন হন। খুনের দায়ে তাঁর স্বামী এবং শাশুড়ি গ্রেপ্তারও হয়েছিলেন, কিন্তু চার্চে গিয়ে প্রধান পাদ্রির কাছে তাঁরা নিজেদের দোষ স্বীকার করায় এই ঘটনার কিছুদিন পরেই তাঁদের মুক্তি দেওয়া হয় এবং পুরো বিষয়টা এমনভাবে চেপে দেওয়া হয় যাতে কেউ পরে টের না পায়। এই অদ্ভুত ও বিরক্তিকর জনশ্রুতিগুলো আমাকে দারুণভাবে বিচলিত করেছিল। তবু এই সবের মধ্যে এমন বেশ কিছু গল্প ছিল যেগুলো কাহিনী হিসেবে বেশ অদ্ভুত। সবচেয়ে মারাত্মক গল্পটি ছিল ইঁদুরদের নিয়ে। সেই বিভৎস ঘটনায় প্রায়রি পরিত্যক্ত হবার প্রায় মাস তিনেক পর একদিন রাতে নাকি গিলবিলের জঘন্য এই প্রাণীগুলোর এক বিরাট বাহিনী প্রায়রি থেকে হুড়মুড় করে বেরিয়ে এসে ছড়িয়ে পড়তে থাকে এদিক সেদিক। এই নোংরা হিংস্র এবং বুভুক্ষু শয়তানের দল নাকি তাদের সামনে যা পেয়েছিল সবকিছু গোগ্রাসে আত্মসাত করতে করতে এগোতে থাকে। মুরগি, শুয়োর, ঘোড়া, কুকুর, বেড়াল এই রাক্ষসে বাহিনীর পৈশাচী খিদের শিকার হয় সেই অভিশপ্ত রাতে। এমনকি দুটি হতভাগ্য মানুষও এদের হাত থেকে রক্ষা পায় না। এই ইঁদুর বাহিনীর নারকীয় কার্যকলাপের ওপর প্রচুর ভয়ানক গল্পকথা ছড়িয়ে আছে এই গ্রামের ঘরে ঘরে। এত সব গল্পকথা, গ্রাম্য প্রবাদ, ভয়ানক ইতিহাসের ঘটনা আমাকে আচ্ছন্ন করে রেখেছিল বেশ কয়েকদিন। তবে এইসবের মধ্যেই শতাব্দী প্রাচীন আমাদের পূর্বপুরুষের ভিটে এক্সেম প্রায়োরির সংস্কারের কাজ প্রায় শেষ হয়ে এসেছিল। এজন্য অবশ্য ক্যাপ্টেন নরিস এবং তাঁর সাঙ্গপাঙ্গ পুরাতত্ত্ববিদরা আমাকে প্রতি মুহূর্তে উৎসাহ যুগিয়েছিল। দুবছরের ক্রমাগত পরিশ্রমের পর যখন কাজটা অবশেষে শেষ হল তখন আমি প্রাণ ভরে পুরো বাড়িটা দেখলাম। আহা, খাঁজ কাটা কাঠের দেওয়াল, ধনুকের মতো বাঁকা সিলিং, চওড়া সিঁড়ি, প্রাচীন আভিজাত্য যেন আবার প্রতিষ্ঠিত হল। নিজের পরিশ্রম এবং খরচ যেন সার্থক হল। এবার আমার পরবর্তী কাজ হল নিজের পরিবারের হৃত গৌরব পুনরুদ্ধার করা। আমার পরিবারে শেষ পুরুষ বলতে কেবল
আমি বেঁচে রয়েছি, আমার পরিবারের অভিশপ্ত নাম আমি মুছে ফেলবই। জেলাপোর যে শয়তানের আর এক নাম নয়, এ আমি প্রমাণ করেই ছাড়ব। আগেই বলেছি যে 16 জুলাই 1923 আমি প্রায়োরিতে পাকাপাকিভাবে থাকা শুরু করলাম। এখানে পরিবার বলতে 7টা চাকর আর 9টা বেড়াল, যার মধ্যে এই বেড়ালদের প্রতি আমার ভালোবাসা একটু বেশি। সবচেয়ে বয়স্ক বেড়াল আমার আদরের ব্ল্যাকি। ব্ল্যাকি আমার সঙ্গে 7 বছর ধরে রয়েছে, সেই ম্যাসাচিউসেটসের বোল্টন থেকে। আর ক্যাপ্টেন নরিসের সঙ্গে তাঁর বাড়িতে একসঙ্গে এতদিন থাকতে থাকতে বাকি বেড়ালগুলোকে আমি জোগাড় করেছিলাম। দিন পাঁচেক ভালোভাবেই কাটল। যে রাতের ভয়ানক ঘটনায় আমার পরিবারের অধিকাংশ সদস্য মারা গিয়েছিল, সেই বিশেষ রাতের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি জানতে পেরেছি, আর জেনে আমার রক্ত হিম হয়ে গেছে। আমার বিশ্বাস, এই ঘটনার কথাই সেই চিঠিতে লিখে জানাতে চেয়েছিলেন আমার প্রপিতামহ, যা কারফ্যাক্সে থাকার সময় আগুনে পুড়ে যায়। ঘটনাটা এরকম, আমার প্রপিতামহ নাকি নিজের হাতে 4 চাকরের সাহায্যে পরিবারের বাকি সদস্যদের ঘুমের মধ্যেই খুন করেন। এই ঘটনার সপ্তাহ 2 আগে তিনি নাকি এমন কিছু একটা আবিষ্কার করেন যাতে তাঁর স্বাভাবিক চালচলনে পরিবর্তন আসে। অবশ্য এই পরিবর্তন নাকি শুধু ওই 4 চাকরের কাছেই তিনি প্রকাশ করেছিলেন। হতে পারে এই কারণেই ওই 4 চাকর তাঁর হাত থেকে রক্ষা পায় এবং সেই ঘটনার পরদিন থেকে তারা যেন অদৃশ্য হয়ে যায়। এই সুপরিকল্পিত হত্যাকাণ্ডের বলি হয়েছিল 1 বাবা 3 ভাই এবং 2 বোন, যাদের গ্রামবাসীরা খুব একটা ভালো চোখে দেখত না, এবং হতে পারে সে কারণে আইনের ফাঁস আমার প্রপিতামহের ওপর সেভাবে চেপে বসতে পারেনি, বা ইচ্ছে করেই হয়তো বসেনি। বিচার এমনভাবেই হয়েছিল যাতে হত্যাকারী ওয়াল্টার ডেলাপোর চিন্তামুক্ত হয়ে নির্ভয়ে দিনের আলোয় এই অভিশপ্ত ভিলা ছেড়ে ভার্জিনিয়ায় পালিয়ে যেতে পারে। শোনা যায় তিনি নাকি এই জায়গাটিকে প্রাচীন কাল থেকে চলে আসা এক নারকীয় অভিশাপ থেকে মুক্ত করেছিলেন। কিন্তু আমার প্রপিতামহ কি এমন আবিষ্কার করেছিলেন যা তাকে ঠান্ডা মাথায় এই ভয়ানক হত্যাকাণ্ড করতে বাধ্য করল, সেটা আমি কিছুতেই ভেবে পেলাম না। তাহলে তিনি কি সাংঘাতিক কিছু দেখে ফেলেছিলেন, কিছু প্রাচীন নিয়ম যা ভয়ানক গোপন, নাকি কোনো গোপন সংকেত রহস্য তিনি খুঁজে পেয়েছিলেন যেখানে ছিল কোনো নারকীয় বৈশাচিক সত্য? ওয়াল্টার ডেলাপোর কিন্তু তার নরম স্বভাব এবং মৃদু ভাষ্যের জন্য পরিচিত ছিলেন সারা জীবন। ভার্জিনিয়াতে যখন ছিলেন তখনও চুপচাপ এবং শান্তিপ্রিয়ই ছিলেন, কিন্তু এমন কি ঘটে থাকতে পারে তাঁর সঙ্গে যে এই শান্ত স্বভাবের মানুষ হঠাৎ রক্তপিপাসু পিশাচে পরিণত হলেন? 22 জুলাই থেকে আমার বাড়িতে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করল। প্রথমে বেশি পাত্তা দিইনি, কিন্তু এই ছোটখাটো ব্যাপারগুলো থেকেই পরে এমন কিছু ঘটনার সূত্রপাত হল যেগুলোর সঠিক ব্যাখ্যা আমার কাছে নেই। ব্যাপারটা যদিও এতই তুচ্ছ যে চোখে প্রায় পড়েই না। এত বড় একটা বাড়িতে এতগুলো চাকরবাকর নিয়ে আছি, বড় বড় পাথরের নতুন রং করা দেওয়াল, নতুন কাঠের আসবাব, আধুনিকভাবে সাজানো প্রাচীন স্থাপত্য, চাকরবাকরেরা সারাক্ষণ আমার সেবা করার জন্য মুখিয়ে রয়েছে, এরকম একটা পরিবেশে ভয় ডর বিশেষ লাগে না। তবুও মাঝে মাঝে মনে হচ্ছিল আমার বুড়ো বেড়ালটা যেন অকারণে খুব উত্তেজিত এবং সতর্ক।
কিরে ব্ল্যাকি, কি হয়েছে তোর? তুইও কি কিছু খুঁজে পেলি নাকি?
ব্ল্যাকির মুড আমি খুব ভালোই বুঝি, কিন্তু এই পরিবর্তনের কোনো সঠিক কারণ খুঁজে পেলাম না। সে সারা ঘরবাড়ি ছটফট করতে করতে ঘুরে বেড়াতে লাগলো, আর বিশেষ করে পাথরের গথিক চেহারার দেওয়ালগুলোকে শুঁকতে লাগলো। পরের দিন একটা চাকর এসে জানালো,
স্যার একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, বাড়ির সবকটা বেড়ালি কিরকম যেন করছে।
আমার স্টাডি বাড়ির দোতলায়, বাঁকানো খিলানের ছাদ, ব্ল্যাক ওক প্যানেলিং, বড় বড় পুরনো গথিক জানালা, যেখান থেকে বাইরে তাকালে চুনা পাথরের টিলা আর পরিত্যক্ত বিস্তীর্ণ উপত্যকা পরিষ্কার দেখা যায়। সব মিলিয়ে ঘরটির মধ্যে একটি পুরনো আভিজাত্যের ছাপ রয়েছে। এই ঘরে ঢুকে চাকরটি যতক্ষণ আমাকে বিড়ালগুলোর গতরাতের অদ্ভুত আচরণের ঘটনা শোনাচ্ছিল, আমি খেয়াল করলাম যে ব্ল্যাকি কাঠের কালো প্যানেলগুলোর কাছে গুটিসুটি মেরে বসে আছে, কি যেন একটা শুঁকছে আর মাঝে মাঝে সেই জায়গাটায় আঁচড়াচ্ছে। এই প্রাচীন পাথরের দেওয়ালের উপর কিছু জায়গায় কাঠের প্যানেলিং ব্যবহার করা হয়েছে, কিন্তু ব্ল্যাকির ওদের ওপর এত রাগের কারণ কিছুই বুঝতে পারলাম না। আমি চাকরটাকে শান্ত করে বললাম,
দেখো এটা একটা স্বাভাবিক ব্যাপার, পুরনো পাথরের লেয়ারে কিছু অদ্ভুত গন্ধ থাকে, কাঠের স্তর ভেদ করে আমাদের নাকে এসে না পৌঁছলেও আমার বেড়ালরা নিশ্চয়ই সেগুলোর গন্ধ পেয়েছে।
আচ্ছা স্যার, ছুঁচো বা ইঁদুরও তো থাকতে পারে।
গত 300 বছরে এই প্রাসাদে কোনো ইঁদুরের অস্তিত্ব পাওয়া যায়নি, বাইরে মেঠো ইঁদুর হয়তো থাকতে পারে, কিন্তু তারা এখানে কোনোদিন ঢুকেছে বলে জানা যায়নি।
যাই হোক, আমি ক্যাপ্টেন নরিসকে ডেকে এই অদ্ভুত ঘটনার কথা বলতেই তিনি বললেন,
আরে মেঠো ইঁদুরের পক্ষে এত কম সময় এই বিশাল বাড়িতে ঢুকে চারদিকে ছড়িয়ে পড়া সম্ভব নয়।
সেদিন রাতে খাওয়া দাওয়ার পর ক্লান্ত হয়ে নিজের ঘরে ঘুমানোর বন্দোবস্ত করছিলাম। এক্সিম প্রায়োরির পশ্চিম মিনারের একটা ঘরে আমি থাকতাম। আমার স্টাডি থেকে শোয়ার ঘরে পৌঁছানোর জন্য একটা পাথরের সিঁড়ি দিয়ে উঠে ছোট প্যাসেজের মধ্যে দিয়ে যেতে হয়। সিঁড়িটা অপরিবর্তিত থাকলেও প্যাসেজটি পুরোপুরি রেনোভেট করা হয়েছিল। আমার শোয়ার ঘরটা সার্কুলার, দেওয়ালে বেশ কারুকাজ করা পর্দা ঝোলানো আছে। এই ঘরের দেওয়ালগুলোতে কাঠের প্যানেলিং করা ছিল না। যাই হোক, ব্ল্যাকিকে সঙ্গে নিয়ে বেডরুমে ঢুকে আমি বিরাট দরজায় ছিটকিনি লাগিয়ে দিলাম। দেওয়ালে মোমদানের মতো লাগানো ইলেকট্রিক আলো বন্ধ করে সুবিশাল পালঙ্কের নরম গদিতে ডুব দিলাম। ব্ল্যাকিও আমার পায়ের কাছেই গুটিসুটি মেরে শুয়ে পড়ল। জানালার দিকের পর্দাটা পুরোপুরি না টানা থাকায় পর্দার ফাঁক দিয়ে রাতের কালো আকাশের এক অদ্ভুত ফ্যাকাশে আলো এসে আমার মুখের ওপর পড়ল। জানালার উপর চকমকি পাথরের কালো সিলুয়েট সেই রহস্যময় আলোয় একখণ্ড অন্ধকারের মতো থম মেরে রইল। বোধহয় ঘুমিয়েই পড়েছিলাম। ঘুমের ঘোরেই বুঝতে পারলাম বেড়ালটা হঠাৎ লাফিয়ে উঠেছে। চোখ খুলে সেই আধো অন্ধকারে দেখতে পেলাম ব্ল্যাকি তার সামনের দুটি পা আমার গোড়ালির ওপর রেখে পেছনের পা দুটো টান টান করে ঘরের পশ্চিম দিকের দেওয়ালের দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। যদিও আমি কিছুই দেখতে পেলাম না, তবুও সেই দিকেই স্থিরভাবে তাকিয়ে রইলাম।
কিরে, কি দেখছিস ওদিকে? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। কিরে ব্ল্যাকি?
কেন জানি না মনে হলো ব্ল্যাকির এই অস্বাভাবিক উত্তেজনার কোনো একটা কারণ তো রয়েছে। পর্দাটা কি একটু নড়ে উঠল? হতে পারে, তবে আমি নিশ্চিত যে পর্দার পেছনে একদল প্রাণীর চলাফেরার আওয়াজ আমি শুনতে পেয়েছিলাম অস্পষ্টভাবে। ইঁদুর না ছুঁচো? ব্ল্যাকি ততক্ষণে খাট থেকে এক লাফে নেমে পড়েছে এবং সেই বিশেষ দিকের ঝোলানো পর্দার উপর আক্রমণ করেছে। ওর শরীরের ভারে এবং দাঁতের টানে পর্দা ছিঁড়ে নেমে এলো মাটিতে। চোখের সামনে দেখলাম পর্দার পেছনের স্যাঁতস্যাঁতে পাথরের দেওয়ালটাকে। কিছু জায়গায় রেনোভেশন হয়েছে, তার উপর পাথরের দেওয়ালে কোনো ফাঁক ফোকর নেই, তাই ইঁদুর বা ছুঁচো এসে ঘরে ঢুকে পড়বে সে সম্ভাবনাও প্রায় নেই। কিন্তু ব্ল্যাকির সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে চরম আক্রোশে কাঠের মেঝে আর পাথরের দেওয়ালের মাঝামাঝি জায়গায় পা দিয়ে এমনভাবে আঁচড়াচ্ছে যেন ওখানে সে কিছু দেখতে পেয়েছে।
কিরে ব্ল্যাকি, এরকম করছিস কেন? কি হয়েছে? কাম ডাউন, কাম ব্ল্যাকি, 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 কাম ডাউন, কাম ডাউন।
বেশ কিছুক্ষণ এভাবে চলার পর উৎসাহ হারিয়ে ফিরে এসে আবার আমার পায়ের কাছে চুপটি করে শুয়ে পড়ল ব্ল্যাকি। আমি একই রকম ভাবে শুয়ে শুয়ে সব দেখলাম, এক চুলও নড়িনি। ব্ল্যাকি ঘুমিয়ে পড়লেও সে রাতে আমার আর ঘুম এলো না। সকালে উঠে সব চাকরকে জড়ো করে প্রশ্ন করতে শুরু করলাম তারা গত রাতে অস্বাভাবিক কিছু দেখেছে কিনা। বাকি সবাই মাথা নেড়ে অস্বীকার করলেও রাঁধুনি জানালো,
আমার ঘরের বেড়ালটা কিছু অদ্ভুত আচরণ করছিল কাল রাতে। বেড়ালটা ঘরের জানলায় কাঠের পাটাতনের ওপর শুয়েছিল চুপচাপ, কিন্তু মাঝরাতে কোনো এক সময় ওর গড়গড় আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখলাম বেড়ালটা খোলা দরজা দিয়ে ছুটে শিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে।
দুপুরের দিকে আবার নরেশকে ডেকে পাঠালাম। ঘটনাটা শুনে নরেশ এবার বেশ কৌতূহলী হয়ে পড়ল।
বেশ ইন্টারেস্টিং তো, আপনি বরং একটা কাজ করুন, কোন কোন জায়গায় চাকরদের দিয়ে ইঁদুর ধরার কল রেখে দিন।
চাকর বাকরগুলোকে কল কেনার নির্দেশ দিয়ে দুপুরের দিকে একটু বেরিয়ে পড়লাম। সেদিন রাতে বেশ ক্লান্ত থাকায় একটু তাড়াতাড়ি শুয়ে পড়লাম, কিন্তু এমন মারাত্মক দুঃস্বপ্ন দেখলাম যে আমার সমস্ত শরীর কেমন যেন করতে লাগল। স্বপ্নে দেখলাম আমি যেন বিরাট উঁচু একটা কোনো জায়গা থেকে অনেক নিচে একটা গুহার দিকে দেখছি। চারদিক জঘন্য নোংরা, একেবারে অকথ্য। সেখান দিয়ে অতি নোংরা সাদা দাড়িওয়ালা বিশাল চেহারার একটা লোক হেঁটে যাচ্ছিল। লোকটা থলথলে মোটা আর লোমে ছাতা পড়ে যাওয়া এক পাল শুয়োর নিয়ে যাচ্ছিল। ওই শুয়োরের পাল দেখেই আমার বমি পাচ্ছিল। তারপরই দেখলাম বৃষ্টির ধারার মতো অগুন্তি ধেড়ে ইঁদুর ওই পাহাড়ের ঢাল বেয়ে নেমে এলো। আমার রক্ত হিম করে ওই ইঁদুরের পাল সোজা গিয়ে শুয়োরের পালের ওপর লাফিয়ে পড়ল, অনেকগুলো আবার লোকটার ওপর পড়ল। তারপর ওই ইঁদুরগুলো ওদের কাঁচা খেতে শুরু করে দিল। এরকম একটা বিভৎস দুঃস্বপ্ন দেখায় ছেদ পড়ল, কারণ গত রাতের মতোই ব্ল্যাকি উত্তেজিত হয়ে ছোটাছুটি শুরু করেছে। কিন্তু আজ যেন ও বেশ ভয় পেয়েছে। সামনের পা দুটো আমার গোড়ালির ফাঁকে ঢুকিয়ে ও দেওয়ালের দিকে তাকিয়ে কান খাড়া করে বসে আছে। ঘরের প্রতিটি দেওয়াল যেন জীবন্ত হয়ে উঠেছে এক অদ্ভুত খলখল শব্দে। লোলুপ বিশাল চেহারার ইঁদুরের দল যেন হুড়মুড় করে আমার ঘরে হেঁটে চলে বেড়াচ্ছে। জানালা দিয়েও আজ এক ফোঁটা আলো ঢুকছে না। আমি সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে ঘরের ইলেকট্রিক আলোটা জ্বালিয়ে দিলাম। ঘরে আলো জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে দেখলাম নতুন টাঙানো পর্দাটা একটা নির্দিষ্ট ডিরেকশনে বিপজ্জনকভাবে নড়ে চলেছে। বারবার যেন কিছু ঢেউ খেলছে ওর ওপর, কিন্তু পরের মুহূর্তেই সেই নড়াচড়া বন্ধ হয়ে গেল আর সঙ্গে সেই খলখল শব্দটাও থেমে গেল। খাট থেকে নেমে আমি ফায়ারপ্লেসের শিকটা তুলে নিয়ে খুব সাবধানে পর্দার ওই অংশটাতে একটু খোঁচালাম, তারপর পর্দাটাকে একটু সরিয়ে দেখতে চেষ্টা করলাম।
দেখি কই,
কিন্তু পাথরের নিরেট দেওয়াল ছাড়া আর কিছুই চোখে পড়ল না। ব্ল্যাকিও যেন ভয় ভুলে আগের থেকে অনেকটা স্বাভাবিক হয়েছে। এবার আমার ঘরে রাখা ইঁদুর ধরার কলগুলো ভালো করে পরীক্ষা করলাম।
আশ্চর্য, প্রত্যেকটি কলের মুখ বন্ধ, তার মানে কিছু একটা এদের মধ্যে দিয়ে গেছে। কিন্তু অদ্ভুতভাবে অক্ষত অবস্থায় কলের মারণ ফাঁসকে কাটিয়ে বেরিয়ে যেতে পেরেছে। এগুলো কি, এগুলো
আর ঘুম হবে না। একটা মোমবাতি জ্বালিয়ে আমি বেডরুম থেকে বেরিয়ে প্যাসেজ পেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে আমার স্টাডিতে গিয়ে বসলাম। ব্ল্যাকিও আমার পায়ে পায়ে চলল।
সিঁড়ির কাছে গিয়ে পৌঁছতেই সে আমাকে পেরিয়ে সিঁড়ি দিয়ে ছুটতে ছুটতে নিচে নেমে গেল। কয়েক ধাপ নেমেই বুঝলাম নিচের বড় ঘরে আওয়াজ হচ্ছে, ইঁদুরদের দ্রুত চলার খলখল শব্দ। আর ব্ল্যাকি সেই শব্দ শুনে এক উদ্ভ্রান্ত শিকারীর মতো সারা ঘরে ঘুরে বেড়াচ্ছে। এবার আশ্চর্য হওয়ার পালা আমার। ঘরে ঢুকেই আমি আলোটা জ্বালিয়ে দিতেই শব্দ কিন্তু আগের বারের মতো থেমে গেল না। ইঁদুরের দল যেন চলাফেরার গতি বাড়িয়ে দিল। এই অসংখ্য ইঁদুরের দল যেন কোনো এক উঁচু জায়গা থেকে নিচের এক অকল্পনীয় গভীরতায় কোনো এক অজানার আকর্ষণে অবিশ্রাম গতিতে ছুটে চলেছে। আচমকা হল ঘরে পায়ের শব্দ শুনতে পেলাম। দেখলাম দুজন চাকর স্টাডির দরজা ঠেলে আমার দিকে এগিয়ে আসছে। তাদের মধ্যে একজন বলে উঠল,
স্যার তাড়াতাড়ি আসুন, এ কি অদ্ভুত কাণ্ড! বেড়ালগুলো সব পাগলের মতো ছোটাছুটি শুরু করে দিয়েছে। প্রত্যেকটি বেড়াল সিঁড়ির পর সিঁড়ি পেরিয়ে বাড়ির একদম নিচে চোরাকুটির দরজার সামনে গিয়ে বসে চিৎকার করে কাঁদছে।
তোমরা ইঁদুরের খড়খড়ানি শুনতে পাচ্ছ?
না না স্যার।
এই তো শোনো। কিন্তু এ কি, আওয়াজ তো থেমে গিয়েছে। অগত্যা চাকর দুজনকে সঙ্গে নিয়ে আমি সিঁড়ি দিয়ে নেমে সেই চোরা কুঠুরির দিকে এগোলাম। যতক্ষণে সেখানে পৌঁছলাম বেড়ালের দল আর সেখানে ছিল না। এই ঘরের চারপাশেও বেশ কিছু ইঁদুর ধরার কল পাতা ছিল দেখতে পেলাম, আর সেগুলোও বন্ধ। কলে আটকা পড়া কোনো জীবের কোনো চিহ্ন দেখতে পেলাম না। তবে ইঁদুরদের উপস্থিতি যে আমি ছাড়া কেউ বুঝতে পারেনি সেটা জেনে একটু শান্তি পেলাম। নিজের স্টাডিতে ফিরে আরাম কেদারায় শরীর এলিয়ে দিয়ে এই বাড়ি এবং এখানকার আগের বাসিন্দাদের ব্যাপারে যা কিছু পড়েছিলাম, যা যা জেনেছিলাম, এক এক করে মনে করার চেষ্টা করছিলাম। শুনছেন গপ্প মিলে ঠেকের আজকের গপ্প, এইচপি লাভক্রাফ্টের গপ্প অবলম্বনে দ্য র‍্যাটস ইন দ্য ওয়ালস। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিশিয়াল চ্যানেল আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে বাকিটা শোনা যাক। ভোরের দিকে একটু ঘুম এসে গিয়েছিল। দুপুরে ঘুম থেকে উঠে ক্যাপ্টেনকে ফোন করলাম। তিনি আসার পর দুজনে মিলে সেই চোরা কুঠুরির ভেতরে ঢুকে সব জিনিস তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কিন্তু অস্বাভাবিক কিছুই পাওয়া গেল না। ঝুঁকে পড়া প্রত্যেকটা থাম, প্রত্যেকটা খিলান যেন সিজারের সময়কার রোমান স্থাপত্যের মূর্ত প্রতীক। দেওয়ালে বেশ কিছু লিপি খোদাই করা আছে।
পি গেটি প্রপ টেম্প ডোনা
এল ডট পি আর ইজি ডট ভিএস ডট পন্টিফি এটিয়াস।
অ্যাটিয়াস নামটা পড়ে শিউরে উঠলাম দুজনেই। ল্যাটিন কবি ক্যাচুলাসের লেখা আমি পড়েছিলাম, আর তাই প্রাচ্য দেবদেবীদের বিভৎস পূজা পদ্ধতি একটু হলেও জানতাম। দেবী সিবেলের আরাধনার সঙ্গে এর বেশ কিছু মিল দেখা যায়। আমি এবং ক্যাপ্টেন নরিস মিলে লন্ডনের আলোয় খোদিত লিপি এবং ছবিগুলো পরীক্ষা করে দেখতে লাগলাম। বেশিরভাগই প্রায় মুছে গিয়েছে, কিন্তু ঘরের মাঝে পাথরের মসৃণ বেদি দেখে স্পষ্ট বুঝলাম যে এই ঘর নরবলি বা ওই জাতীয় কিছু দৈব উৎসর্গের জন্য ব্যবহার করা হতো। দেওয়ালগুলো পরীক্ষা করার সময় কিছু খোদাই করা ছবি দেখতে পেয়েছিলাম। আমার কি মনে হয় জানো নরেশ, রোমান পুরোহিতরা এসব জায়গা থেকে কিছু আরো প্রাচীন পূজা পদ্ধতি শিখেছিলেন। ওই দেখো, কিছু কিছু পাথরে বাদামি রঙের দাগও রয়েছে, দেখো। ঘরের মাঝখানে পাথরের যে চওড়া বেদিটা রাখা ছিল তার ওপরের পাথর পরীক্ষা করে মনে হল এর সঙ্গে আগুনের কোনো কানেকশন ছিল, কারণ তার ওপর ঘন কালো মোটা দাগ স্পষ্ট। হয়তো এখানে আগুনে দগ্ধ করে বলি দেওয়ার রীতি ছিল। এত সব কিছু দেখে ক্যাপ্টেন নরিস বলে উঠল,
মিস্টার ডেলাপোর আজ এখানে
এই এই চোরাকুঠুরির মধ্যে বসেই রাত কাটাবো। আপনি চাকর বাকরদের দিয়ে সব ব্যবস্থা করে দিন। দেখতেই হবে এই চোরাকুঠুরিতে কি এমন রহস্য আছে।
আমিও রাজি হলাম। যতই আধুনিকই হয়ে যাই না কেন, এসব কাজ একা করতে একটু কিন্তু কিন্তুই করছিলাম। সোফা আসবাবপত্র নামিয়ে আনা হল, চাকর বাকরদের বলে দিলাম রাত্রে যাই ঘটুক কেউ যেন উত্তেজিত হয়েও না, আর কিছু ঘটলে সঙ্গে সঙ্গে আমাকে খবর দিও, রাইট? তারা মাথা নেড়ে সম্মতি জানিয়ে চলে গেল। ব্ল্যাকি আমাদের সঙ্গেই থাকল। ঘরের বিশাল ওক কাঠের দরজাটা চেপে বন্ধ করে দিলাম, তবে কাঠের মধ্যে কিছু ছিদ্র করা ছিল যা দিয়ে হাওয়া বাতাস ঢুকতে পারে। সবকিছু সাজিয়ে গুছিয়ে আমরা একটা লণ্ঠন জ্বালিয়ে সোফায় বসে ওয়েট করতে লাগলাম। প্রায়োরির গভীরে মাটির বেশ খানিকটা নিচে এই চোরা কুঠুরির অবস্থান, সেক্ষেত্রে হয়তো ইঁদুরদের বাসস্থানের জন্য এটা পারফেক্ট জায়গা, কিন্তু ঠিক কি কারণে ওরা সবাই এদিকেই আসে সেটা আমি বুঝতে পারছিলাম না। বসে বসে পাহারা দিতে দিতে মাঝে মাঝে ঘুম এসে যাচ্ছিল। পায়ের ওপর দিয়ে ব্ল্যাকির উত্তেজিত চলাফেরা আর আমার ঘুম ঘুম ভাব, একটা স্বপ্ন নেমে আসছিল চোখ জুড়ে। সেই স্বপ্নটাকে আমার আগের রাতে দেখা ভয়ঙ্কর স্বপ্নটারই সিকুয়েল বলা যেতে পারে। সেই আলো আঁধারি গুহা মুখ, সেই শুয়োরের পাল, সেই থকথকে ছত্রাকময় প্রাণীগুলোর নোংরার মধ্যে গড়াগড়ি দেওয়া, আমি যতই তাদের দেখতে থাকলাম প্রাণীগুলো যেন ততই আমার কাছে আসতে থাকল, আর তাদের অবয়ব স্পষ্ট থেকে স্পষ্টতর হতে থাকল। আমি যেন তাদের শরীর আলাদা করে দেখতে পাচ্ছি। খুব কাছেই একটা মূর্তিমান আতঙ্ককে দেখে ভয়ে ঘুমের মধ্যেই প্রচণ্ড চিৎকার করে উঠলাম। ব্ল্যাকি চমকে উঠে দাঁড়াল, আর ক্যাপ্টেন নরিস, যে এক ফোঁটাও ঘুমোয়নি, হেসে উঠল।
কি হলো, স্বপ্ন দেখেছেন নাকি?
আমি কেমন একটা ঘোরের মধ্যে আছি। প্রচণ্ড ভয় মাঝে মাঝে মানুষের স্মৃতিকে অবশ করে দেয়। এসব ভাবতে ভাবতেই কেমন যেন চোখ লেগে গিয়েছিল। আবার
মিস্টার ডেলাপোর উঠুন উঠুন উঠুন, শুনতে পাচ্ছেন মিস্টার ডেলাপোর?
কি হয়েছে?
শুনুন শুনুন শুনুন।
কান পেতে শুনলাম ভারী এক কাঠের দরজার বাইরে বেড়ালগুলো চিৎকার করছে আর দরজার উপর নখ দিয়ে আঁচড়াচ্ছে, কিন্তু ব্ল্যাকি দরজার বাইরে থাকা তার বন্ধুদের উপস্থিতি সম্পূর্ণ অগ্রাহ্য করে বার বার পাথরের দেওয়ালগুলোর কাছে উত্তেজিত হয়ে ছোটাছুটি করতে লাগল। এদিকে আমি শুনতে পেলাম দেওয়ালের মধ্যে দিয়ে খলখল করতে থাকা ইঁদুরদের চলাফেরা করার আওয়াজ, যা আমি গত রাতেও শুনেছিলাম। এই উন্মত্ত ইঁদুরের দল এই দেওয়ালের ভেতর দিয়েই চলাফেরা করছে, যেটাকে আমি এতদিন কঠিন চুনা পাথরে তৈরি বলেই জানতাম।
নরেশ, শুনতে পাচ্ছ
কি
ইঁদুরের চলাফেরা শব্দ?
কই কই না তো।
একটা নিদারুণ আতঙ্ক ধীরে ধীরে আমাকে গিলে ফেলছে। যদি ধরেও নি যে 1700 বছরের মধ্যে এই দেওয়ালের ভেতরে চুনিয়ে জল ঢুকে সেটা এমনভাবে ক্ষয়ে গেছে যে পরবর্তীকালে ধেড়ে ইঁদুরের দল সেখান দিয়ে প্রবেশ করে এবং বাকি এবড়ো খেবড়ো অংশগুলো কেটে মসৃণ করে ভেতর দিয়ে নিজেদের চলাচলের জন্য দিব্যি রাস্তা বানিয়ে ফেলে, কিন্তু ইঁদুরের এই চলাফেরার শব্দ ক্যাপ্টেন নরেশ বা আগের রাতে চাকর বাকরেরা শুনতে পায় না কেন? কেন শুধু আমি ইঁদুর দৌড়ের এই খড়খড়ে আওয়াজ শুনতে পাচ্ছি? যতক্ষণে আমি নিজেকে সামলে নিয়ে যুক্তি দিয়ে নরেশকে আমার শোনা আওয়াজের কথা এবং বেড়ালদের আচরণের সম্ভাব্য কারণ বোঝাতে চেষ্টা করব ভাবছি, ততক্ষণে দেওয়ালের মধ্যে ইঁদুরদের চলাচলের আওয়াজ ক্রমশ কমে এলো। আমার মনে হলো এই পুরো বাড়িটার ভিতের নিচে অতল গভীরে ঘিন ঘিনে ইঁদুরের দল চরম আক্রোশে খলখল করে বেড়াচ্ছে। নরেশকে আমার এই ব্যাখ্যা দিতেই সে যেন কিছুটা চমকেই গেল, আমাকে আঙুল তুলে দেখিয়ে বলল,
দেখুন দেখুন, দরজার বাইরে বেড়ালদের আওয়াজ আর শুনতে পাচ্ছি না, কিন্তু আপনার পোষ্য ব্ল্যাকির উত্তেজনা একটুও কমেনি। ও কিন্তু একইভাবে ওই পাথরের বেদির নিচের অংশটা এখনো আছড়ে চলেছে।
তার মানে কি? ঠিক এই মুহূর্তে কি এক অজানা আতঙ্কের প্রতি ভীষণ ভয়ে আমি আচ্ছন্ন হয়ে গেলাম। ক্যাপ্টেন নরেসের মতো সাহসী, প্রাণোচ্ছল এবং দাপুটে তরুণের মধ্যেও আমার আতঙ্কের অনুভূতি সঞ্চারিত হয়ে পড়েছে। হতে পারে প্রাসাদকে কেন্দ্র করে এই সব প্রবাদ এবং ভয়ঙ্কর কিংবদন্তির প্রভাব এতদিনে তার মনেও পড়েছে। কিছুক্ষণ আমরা নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। ব্ল্যাকি তখনও সমানে সেই বেদির তলায় আঁচড়ে চলেছে এবং মাঝে মাঝে মুখ ফিরিয়ে আমার দিকে তাকিয়ে মিউ মিউ শব্দ করছে। আমি জানি ও আমার কাছ থেকে সাহায্য চাইছে। নরেশ এবার লণ্ঠনটা তুলে নিয়ে বেদির ঠিক সেই অংশটার দিকে এগিয়ে গেল যেখানে ব্ল্যাকি তার নোক আর থাবা দিয়ে কিছু একটা খুঁড়ে বের করার চেষ্টা করছে। হাঁটু মুড়ে বসে পাথরের বেদি এবং মেঝের মাঝখানে পড়ে থাকা কিছু টুকরো পাথর সরিয়ে ফেলে সেখানে আলো ফেলে তার চারপাশ পরীক্ষা করল নরেশ।
কিছু তো নেই।
আলোটা ঘুরিয়ে সে ফিরেই আসছিল আচমকা। আমি এমন কিছু দেখতে পেলাম যাতে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল।
নরেশ, লুক।
লণ্ঠনটা বেদির যেখানে বসানো ছিল সেখানে শিখাটা যেন মাঝে মাঝেই কেঁপে উঠছিল। মনে হচ্ছে বেদির কোনো একটা ফাঁক দিয়ে হাওয়া বেরোচ্ছে, আর সেই হাওয়াতেই লণ্ঠনের শিখাটা কাঁপছে। এই তো নরেশ, তুমি যেখানে বসেছিলে বেদি আর কুঠুরির মেঝের জোড়া অংশটা থেকে।
তার মানে বেদির ঠিক নিচেই কোনো গুপ্ত কুঠুরি আছে নাকি?
বাকি রাতটা দুজনেই আমরা স্টাডির উজ্জ্বল আলোতে বসে আলোচনা করে কাটালাম। আমাদের দুজনের মনেই প্রশ্ন, এবার আমাদের কর্তব্য কি? আমি বললাম,
আমরা এমন এক গুপ্ত কুঠুরি আবিষ্কার করে ফেলেছি যা গত 300 কোনো প্রত্নতত্ত্ববিদ খুঁজে পায়নি। আমরা আজ রাতে যে কুঠুরিতে ছিলাম সেটাকে এখানকার গভীরতম স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে, কিন্তু আজ দেখলাম এরও নিচে কিছু একটা আছে। এখন দুটো রাস্তা, এক এই প্রায়রি ছেড়ে পালিয়ে যাওয়া, এই অট্টালিকাকে জড়িয়ে যেসব কুসংস্কার রয়েছে তাতে এরকম একটা গুপ্ত কুঠুরির কথা বলা আছে বটে, আর দুই একটা অনুসন্ধান চালিয়ে যাওয়া।
দেখি না আর কত গভীরে যাওয়া যায়।
সারা রাত আলোচনার পর ভোরবেলা একটা সিদ্ধান্ত নেওয়া হলো।
আমি বলি কি, লন্ডনে ফিরে গিয়ে কয়েকজন আর্কিওলজিস্ট আর সায়েন্টিস্টকে নিয়ে আসি, তাতে অন্তত এই ঐতিহাসিক আবিষ্কার একটা রেকগনিশন পাবে, কি বলো?
গুপ্ত কুঠুরির ব্যাপারে নিশ্চিত হওয়ার পর আমরা দুজনে সেদিন ওই পাথরের বেদিটাকে সরানোর বহু চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। লন্ডনে গিয়ে আমি আর ক্যাপ্টেন নরেশ আমাদের প্রমাণ, প্রায়রির ইতিহাসের দলিল, তাকে ঘিরে প্রবাদ কিংবদন্তি সবকিছুই পাঁচজন এমিনেন্ট অথরিটিকে জানালাম। দেখলাম এরা ব্যাপারটাতে বেশ আগ্রহী, হেসে উড়িয়ে তো দিলেনই না, বরং বেশ সহানুভূতি নিয়েই আমাদের কথাগুলো শুনলেন। এদের মধ্যে স্যার উইলিয়াম ব্রিন্টনের নাম বলতেই হয়।
তাহলে আপনারা আমাদের সঙ্গে প্রায়োরিতে গিয়ে এই রহস্য ভেদ করবেন, এই কথাই রইল?
সব ব্যবস্থা করে সবাই মিলে অ্যানচেস্টারে ট্রেনে চেপে বসলাম। সেদিন মনটা যেন কেমন এক অশুভ ভয়ে কু ডাকতে লাগল। 7th August সন্ধেবেলা আমরা এক্সিম প্রায়োরিতে পৌঁছলাম। আমি চাকরদের জিজ্ঞেস করলাম,
সব ঠিকঠাক আছে তো?
ইয়েস স্যার, আনইউজুয়াল কিচ্ছু হয়নি, ব্ল্যাকি এবং বাকি বেড়ালও শান্তই ছিল, মাউস ট্র্যাপের একটা স্প্রিংও বাঁকা হয়নি।
ঠিক হলো, পরের দিন থেকেই অনুসন্ধান শুরু হবে। গেস্টদের জন্য সবচেয়ে ভালো ঘরগুলোর ব্যবস্থা করা হল। সব মিটিয়ে ক্লান্ত শরীরে বিছানায় শুলাম। ব্ল্যাকি অভ্যেস মতো আমার পায়ের কাছে শুল। শোয়ার প্রায় সঙ্গে সঙ্গেই ঘুম জড়িয়ে এসেছিল। পরের মুহূর্তেই সেই বিভৎস দুঃস্বপ্নের করাল ছায়া আমায় নিমেষে গ্রাস করল। স্বপ্নে দেখলাম রোমান ফিস্টের দৃশ্য। চারিদিকে সুস্বাদু খাবারের গন্ধে মম পড়ছে, কিন্তু প্রতিটি প্লেট ঢাকা দেওয়া। যেন কি এক অজানা আতঙ্ক প্লেটের ভেতরে লুকিয়ে আছে। তারপর আবার সেই জঘন্য স্বপ্নের পুনরাবৃত্তি। সেই শুয়োরের পাল, সেই লোকটা আর তার নোংরা ফিল্ডি দল ঘোষ্টে ঘোষ্টে আলো আঁধারিতে মোড়া আবর্জনাময় গুহার অন্ধকারে প্রবেশ করল। এইসব দেখে যখন আমি চরম অস্বস্তি নিয়ে জেগে উঠলাম, চারিদিকে দিনের আলো, আশপাশে পরিবেশে কোথাও কোনো অস্বাভাবিকতা নেই। ইঁদুর বা বেড়াল কেউই উৎপাত করছে না। ব্ল্যাকি তখনও আমার পায়ের কাছে অঘরে ঘুমোচ্ছে। আস্তে আস্তে শোবার ঘর থেকে বেরিয়ে নিচে নেমে এলাম। বাড়িতে যেন চরম নিস্তব্ধতা বিরাজ করছে। আমাকে অনুসন্ধান দলের বিজ্ঞানী ফন্টেন, হুজ ডিভোটেড টু দ্য সাইকিক, বলেছিলেন এই বাড়িতে নাকি কিছু অশুভ শক্তি রয়েছে, আর তার প্রভাবেই নাকি আমি এসব উল্টো পাল্টা স্বপ্ন দেখছি। সবাইকে ঘুম থেকে তুলে ব্রেকফাস্ট করে রেডি হলাম। তারপর আমাদের সাতজনের দল হাতে বড় বড় টর্চ লাইট এবং খোঁড়া খুঁড়ির যন্ত্রপাতি হাতে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলাম। সেই রোমান স্থাপত্যে ঠাসা চোরা কুঠুরিতে পৌঁছে কাঠের দরজাটা ভালো করে বন্ধ করা হল। ব্ল্যাকি আমাদের সঙ্গে ছিল। অনুসন্ধানকারীরা তাকে না নিয়ে যাওয়ার কোনো কারণ খুঁজে পাননি। তাছাড়া তার আচরণও আপাতত নর্মাল। দলের দু একজন আর্কিওলজিস্ট এই প্রাসাদে আগে এসে থাকার জন্য রোমান লিপির বিষয়ে আগে থেকেই জানতেন, তাই ওসব বাদ দিয়ে ওরা ঘরের মাঝখানে থাকা পাথরের মূল বেদির দিকে এগোলেন। ওই রহস্যময় পাথর খণ্ডটাই মেন অ্যাট্রাকশন। অনেক কারসাজির পর স্যার ব্রিন্টন বেদির পাথরটাকে পেছন দিকে নড়াতে সক্ষম হলেন। ছিদ্র পথের গভীর কালো অন্ধকারের দিকে তাকিয়ে আতঙ্কে আমাদের যেন দম বন্ধ হয়ে এলো। চৌকো সুড়ঙ্গ পথের মুখের কাছে পাথরের সিঁড়ি এঁকে বেঁকে নেমে গেছে অজানা কোন অন্ধকারে, আর সেই সিঁড়ির ধাপে ধাপে একটা বিশাল স্তূপের মতো বিভৎস নরকঙ্কাল বা মানুষের মতো কিছুর হাড়গোড় ছড়িয়ে রয়েছে। মানুষ বাদেও বিভিন্ন রকমের খুলি রয়েছে। তাদের মধ্যে যেমন অতি প্রাচীনকালের মানুষের মাথার খুলি রয়েছে, তেমনই আছে বামন জাতের কিছু মানুষের করটি। তাছাড়া ইঁদুরে খাওয়া মানুষের শরীরের কঙ্কালের অবশিষ্ট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারপাশে। সিঁড়ির ধাপগুলো দেখেই বোঝা গেল কেউ পাথর কেটে মসৃণ করে সেগুলো তৈরি করেছে, আর সেই ধাপের পাশে দেওয়ালের খাঁজ দিয়ে বয়ে আসছে শীতল বাতাসের স্রোত। অদ্ভুত! এই বাতাস বহুকালের সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে আসা বিষাক্ত বাতাস নয়, এ বাতাস ফ্রেশ। আমরা বেশিক্ষণ সেখানে অপেক্ষা না করে দুরু দুরু বুকে সিঁড়ির ধাপ বেয়ে নামতে থাকলাম। স্যার উইলিয়াম সুড়ঙ্গের পাশের দেওয়ালের গায়ে কাটা খাঁজগুলো পরীক্ষা করতে করতে এগোচ্ছিলেন, আর তখনই তার হাড়হিম করা অস্ফুট স্বগতোক্তি শোনা গেল।
ছেনি বা পাথর কাটার যন্ত্রের আঘাত দেখে মনে হচ্ছে এই সুড়ঙ্গ ওপর থেকে নিচের দিকে তো কাটা হয়নি। কেউ বা কারা এটা নিচ থেকে কাটতে কাটতে ক্রমশ ওপরের দিকে উঠে এসেছে।
ছড়িয়ে থাকা হাড়গোড় এবং করটির স্তূপ সরিয়ে কিছুটা নেমে দূর থেকে একটা আলোর সরু রেখা দেখা গেল। টিমটিমে কোনো রহস্যময় আলো নয়, সূর্যের আলো, যা শুধু প্রায়রির
পশ্চিমের উপত্যকার দিকে মুখ করে থাকা উঁচু বাঁধের কোনো অজানা ফাটল দিয়েই আসছে। সারা বাড়ি রেনোভেশনের সময় এই ফাটলটা তো চোখে পড়েনি, অদ্ভুত। তবে ওই পশ্চিম উপত্যকাতে মানুষ থাকতে পারে না, আর উঁচু বাঁধটাও এমন খাড়াই লম্বা যে বেলুনে চড়েই কেবলমাত্র ওর ওপর উঠে পরীক্ষা করা সম্ভব। আর কিছুটা এগিয়েই এমন দৃশ্য দেখলাম যে আতঙ্কে আমরা সবাই শীতল হয়ে গেলাম। থনটন সেদিকে তাকিয়ে জ্ঞান হারিয়ে পেছনের লোকটির কোলের ওপর লুটিয়ে পড়লেন। নরেসের গোলগাল মুখও ফ্যাকাশে হয়ে চুপসে গেল, আর সেও অস্ফুট স্বরে চিৎকার করে উঠল। হয়তো আমিও সেরকমই কিছু একটা শব্দ করে চোখ চাপা দিয়েছিলাম সেই সময়। আমার পেছনে থাকা দলের সদস্যটি ভাঙা ভয়ার্ত গলায় বলে উঠল, সাতজন আতঙ্কগ্রস্ত পুরুষের মধ্যে কেবল স্যার উইলিয়াম ব্রিন্টন সাহসে ভর করে দাঁড়িয়ে রইলেন। তিনি দলের নেতা, তার দুর্বলতা প্রকাশ শোভা দেয় না। তাছাড়া দলের একেবারে সামনে থাকায় তিনি হয়তো আমাদের ঘটনাস্থলে পৌঁছনোর আগেই দৃশ্যটি দেখেছিলেন, তাই তাঁর দ্বিতীয়বারের প্রতিক্রিয়া এতটা ভয়ঙ্কর হয়নি। আমাদের সামনে আলো ছায়ায় ঘেরা এক বিশাল গুহামুখ, বিশাল উঁচু তার প্রাচীর, তার বিস্তৃতির গভীরতা চোখে দেখে বোঝা যায় না। ভূগর্ভস্থ এই পৃথিবী যেন রহস্যের কেন্দ্র, ভয়ঙ্করের প্রতিমূর্তি। এদিক ওদিক নানা স্থাপত্যের ভগ্নাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সারি সারি প্রাচীন সমাধি স্তূপ যেন অদ্ভুতভাবে সাজানো, কবরের ওপরে মাটির স্তূপ, স্যাক্সন স্থাপত্যের ছড়িয়ে থাকা ভগ্নাংশ, রোমানদের গম্বুজাকার স্থাপত্যের ধ্বংসাবশেষ, কাঠের তৈরি বিশাল প্রাচীন ইংরেজ স্থাপত্য। কিন্তু এসবই যেন উচ্চতায় খাটো হয়ে গেছে, তাকে পেরিয়ে এক হিম শীতল বৈশাচিক দৃশ্য মেঝের ওপর ছড়িয়ে রয়েছে। যেখানে আমরা দাঁড়িয়েছিলাম তার এক ফুট দূরেই বিভৎস নৃশংসভাবে জট পাকানো অবস্থায় পড়ে রয়েছে মানুষের হাড়, শয়ে শয়ে মানুষ এবং কোনো দুপে অজানা জন্তুর, যাদের হাড় আমরা সুড়ঙ্গের মুখেও দেখে এসেছি। সমুদ্রের সাদা ফেনার মতো সামনে পড়ে রয়েছে সেই চকচকে সাদা হাড়ের সারি। সার দেওয়া কঙ্কাল দেখে বেশ বোঝা যায় যে এদের কেউ কোনো মাংসাশী দানবের সঙ্গে লড়াই করতে করতে, কেউ বা আরো কোনো ভয়ঙ্কর পিশাচের হাতে নিজের প্রাণ দিয়েছে। অ্যান্থ্রোপোলজিস্ট ডক্টর ট্রাস্ক ঝুঁকে পড়ে কিছু করটি তুলে নিয়ে ভালো করে পরীক্ষা করলেন।
স্ট্রেঞ্জ, পিল্টডাউন হলো বানর থেকে মানুষের এভলিউশনের মিসিং লিঙ্ক। এই করটিগুলো তো তার চেয়েও পুরনো।
কিন্তু হাড়ের স্তূপের মধ্যে বেশিরভাগই মানব কঙ্কাল। অনেক কঙ্কালের বৈশিষ্ট্য দেখে বোঝা গেল তারা কিছুটা উন্নত, তবে এদের অধিকাংশ হাড়ই ছিবড়ে হয়ে গেছে। হয় কোনো ছোট প্রাণী বা মানুষের মতো দেখতে, অথচ মনুষ্যতর প্রাণীর চিবিয়ে ফেলা। অনেক ইঁদুরের হাড়গোড়ো এদের মধ্যে মিশে রয়েছে। হয়তো এরা সেই প্রাণঘাতী ইঁদুর দলের সদস্য যাদের মৃত্যু এই আদিম বর্বরতাকে শেষ করেছে। এইসব দৃশ্য দেখার পর মাথা ঠিক রাখা মুশকিল। প্রতিটা মুহূর্তেই এমন কিছু না কিছু ডিসকভার হচ্ছিল যা দেখে ইমাজিন করছিলাম যে কয়েকশো বা কয়েক হাজার বছর আগে এখানে ঠিক কি ঘটে থাকতে পারে। এটা যেন এক মৃত্যুপুরীর প্রাসাদ। স্থাপত্যের ভগ্নাবশেষগুলো পরীক্ষা করে আমাদের আতঙ্ক আরো বেড়ে গেল। বুঝলাম চারপে প্রাণীগুলির মতো দুপে প্রাণীরাও পাথরের বড় বড় ঘরের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে থাকত। জেগে ওঠার পর হয় তারা খিদে বা ইঁদুরের আতঙ্কে মারা পড়ত। এই জায়গায় চতুষ্পদ প্রাণীদের একটা পুরো দল ছিল। তাদের খাওয়ানোর জন্য পাথরের একটা বিশাল গর্তে প্রচুর সবজি রাখা থাকত। সেই সব জাবনার অবশিষ্ট অংশ পাওয়া গেল। সেই পাথরের তৈরি বিশাল পাত্রটিরই বয়স রোমান সাম্রাজ্যের থেকেও বেশি। বুঝলাম, আমাদের পূর্বপুরুষরা বাড়ির সামনে বিরাট শাকসবজির বাগান ঠিক কাদের জন্য বানিয়েছিলেন। রোমান স্থাপত্যের ভগ্নাবশেষের সামনে দাঁড়িয়ে স্যার উইলিয়াম সার্চ লাইট হাতে দেওয়ালে খোদাই করা লিপি থেকে পাঠ করলেন এমন এক গুপ্ত বিদ্যার পদ্ধতি যা আমি আগে কোনোদিন শুনিনি। খ্রিস্টপূর্ব যুগের কিছু ধর্মবিশ্বাস এবং খাদ্যাভ্যাসের বিবরণ তিনি পড়ে শোনালেন, যার সঙ্গে পরবর্তীকালে দেবী সিবেলের পুরোহিতরা নিজেদের কিছু পদ্ধতিও মিশিয়ে দেন। সাহসী ক্যাপ্টেন নরিস ইংরেজ স্থাপত্যের অংশটি দেখে এসে ভয়ে আর বিস্ময়ে স্থির হয়ে বসে পড়ল। ইট ওয়াজ আ বুচার শপ অ্যান্ড কিচেন। আমি জানি এই সব কিছুর বয়সই 1610 সালের কাছাকাছি। ওখানে ঢোকার প্রবৃত্তি আমার হল না, কারণ আমি সবটাই বুঝতে পারছি। ডেলাপোর পরিবার মাটির নিচে এই সভ্যতা, এই স্থাপত্য বানিয়েছিল নিজেদের ঘৃণ্য পৈশাচিক রীতি পালন করার জন্য। এরা হিউম্যান ব্রিডিং করত। এই সব চার পেয়ে দুপে মনুষ্যতর প্রাণীর কঙ্কাল তার প্রমাণ। নিষিদ্ধ ম্যাগনা মাটারের পুজো এবং নিজেদের পৈশাচিক রিচুয়ালের জন্য ওরা ওদের খেয়ে ফেলত। ওই বাড়ির এই ডিমনিক অ্যাক্টিভিটিস আমার প্রপিতামহ ওয়াল্টার ডেলাপোরের ছুরির আঘাতে চিরকালের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। আমি স্যাক্সন স্থাপত্যের মধ্যে প্রবেশ করলাম। প্রাসাদের ওক কাঠের দরজা ভেঙে খুলে গেছে। ভেতরে ঢুকেই দেখলাম জেলখানার মতো খানদশেক অন্ধকার কুঠুরি। সামনের লোহার শিকগুলোতে মরচে পড়েছে। তিনটে জেল কুঠুরিতে একটা করে কঙ্কাল। এদের মধ্যে একজনের হাড়ের আঙুলে একটা আংটি দেখলাম, যার ওপরের মোহরটা আমাদের বংশে নানা সরকারি কাজে এখনো ব্যবহৃত হয়। তার মানে ওয়াল্টার ডেলাপোর সবাইকে খুন করেননি, একজনকে এই নরকুঠুরিতে রেখে গিয়েছিলেন। স্যার উইলিয়াম ব্রিন্টন রোমান চ্যাপেলের নিচে এরকমই আরো একটা ভল্ট আবিষ্কার করলেন। সেগুলো যদিও আরো প্রাচীন, তবে সবই খালি। ডক্টর ট্রাস্ক একটা প্রাগৈতিহাসিক সমাধি স্তূপ ভেঙে পরীক্ষা করতে লাগলেন। সেখান থেকে পাওয়া খুলিটা পরীক্ষা করে দেখা গেল গরিলার থেকে সামান্য উন্নত মানের এক প্রাণীর মাথার খুলি সেটি। তাতে আবার অদ্ভুত সব প্রাচীন চিত্রলিপি খোদাই করা আছে। এই সব কিছুর মধ্যেও আমি আর চোখে ব্ল্যাকির ওপর নজর রেখেছিলাম। এত কিছুর মধ্যেও আমার বেড়াল কিন্তু নিরুত্তাপ। মাঝে একবার ছুটে হাড়ের স্তূপের চূড়োয় উঠে বসেছিল কিছুক্ষণ। এরপর আমরা গুহার একটু ভেতরে ঢুকতে গেলাম, যেখানে বাঁধের ফাটল দিয়ে আসা কোনো আলোর রেখা প্রবেশ করেনি। সেখানে দাঁড়িয়ে বিস্ময়ে হতবাক হয়ে পড়লাম আমি।
কি এই জায়গাটাই তো আমি স্বপ্নে বারবার দেখেছি! আমাকে কি তাহলে এতদিন এই ভয়ঙ্কর রহস্যময় জায়গাটা হাতছানি দিয়ে এসেছে?
আলোর সীমানা অতিক্রম করে আমরা ক্রমশ নিবিড় অন্ধকারে প্রবেশ করলাম। বেশি দূর যেতে হল না। আমাদের টর্চের আলো গুহার গভীরে ছোট বড় অসংখ্য গর্তের মধ্যে গিয়ে পড়ল। দেখে বুঝলাম এখানেই এই মাংসাশী ইঁদুরের দল তাদের শিকারকে ছিঁড়ে খেত। শুধুমাত্র খাদ্যের অভাবেই তারা তাদের গর্ত থেকে বেরিয়ে এসেছিল। প্রথমে শেষ করেছিল পোষা চতুষ্পদের দলকে, তারপর তাদের রক্ত পিপাসী পৈশাচী খিদে নিয়ে তারা প্রায়রি থেকে বেরিয়ে পড়েছিল এক রাতে। হে ঈশ্বর, এ কি দৃশ্য! প্রতিটি গর্ত কেবল শুকনো মাংস এবং হাড়ের স্তূপে পরিপূর্ণ। হাড়ের টুকরো এবং খুলির অংশগুলো পর্যন্ত
ঠুকরে ঠুকরে খাওয়া। শতাব্দীর পর শতাব্দী এই পৈশাচিক শয়তানের দল নানা রকমের প্রাণীদের শিকার বানিয়ে তাদের বিকৃত ক্ষুধা মিটিয়ে এসেছে। তাদের হাড়গোড়ে ভর্তি হয়েছে এই অন্ধকার কোটর। এক একটা যে কত গভীর তা টর্চের আলো ফেলেও পরিষ্কার অনুমান করা সম্ভব নয়। হঠাৎ একটা হাঁ করে থাকা নরকঙ্কালের ওপর পা পড়ে কিছুটা পিছলে গিয়েছিলাম। চারপাশে চোখ পড়তেই ভয়ে শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি হয়তো একটু বেশি মন দিয়ে দেখছিলাম, তাই খেয়াল করিনি যে বাকিরা কখন আমার পাশ থেকে চলে গেছে। টর্চ জ্বালিয়ে দেখলাম একটু দূরে ক্যাপ্টেন নরেস দাঁড়িয়ে আছে। ওকে চিৎকার করে ডাকতে যাব সেই মুহূর্তে সেই পরিচিত শব্দটা কানে এলো, যেন কোন সীমাহীন প্রান্তর থেকে ভেসে আসছে সেটা। ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে আর ক্রমশ এগিয়ে আসছে। দেখতে পেলাম আমার বেড়ালটা মুহূর্তে আমার পাশ দিয়ে এক ছুটে বেরিয়ে গেল। আমিও তাড়াতাড়ি ফেরার রাস্তা ধরলাম, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বিভৎস শব্দে খলখলে নারকীয় ইঁদুরের দল ছুটে আসছে। সেই আওয়াজ ক্রমশই তীব্রতর হয়ে উঠতে লাগল। এরা আমাকে নিয়ে যেতে এসেছে, টেনে নিয়ে যাবে সেই নরকে যেখানে অপেক্ষা করে রয়েছে অজানা এক নারকীয় শয়তান। আমার টর্চের আলো নিভে গেছে, কিন্তু তবু আমি দিশাহীন ভাবে ছুটে চলেছি উন্মাদের মতো। দূর থেকে যেন কারো গলার স্বর শুনতে পাচ্ছি, কেউ যেন আর্তনাদ করে উঠছে। সেই আর্তনাদের প্রতিধ্বনি ফিরে আসছে বিশাল ভূগর্ভস্থ নরকের দেওয়ালে দেওয়ালে, কিন্তু সবকিছু ছাপিয়ে আরো তীব্র আরো তীক্ষ্ণ হয়ে উঠছে সেই শব্দ। ছুটতে ছুটতে কিছুতে যেন একটা হোঁচট খেলাম। নরম তুলতুলে একটা জিনিস, নিশ্চয়ই সেই রক্ত লোলুপ শয়তানের দল আমার গায়ের ওপর এসে গেছে। থকথকে কদাকার গা ঘিনঘিনে সেই পিশাচেরা, যারা মরা এবং জ্যান্ত দু ধরনের জীবকেই নিজের খাদ্য বানায়। বিদ্যুৎ চমকের মতো আমার মাথায় একটা চিন্তা খেলে গেল। আচ্ছা, ইঁদুরগুলো ডেলাপোরদের খেয়ে ফেলল না কেন? ডেলাপোররা নিষিদ্ধ কিছু খেত বলে? যেমন যুদ্ধটা আমার ছেলেকে খেয়েছে।
Damn them all! And the Yanks ate Carfax with flames and burnt grandsire Delaporte.
Nana, 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 এসব কি ভাবছি আমি? আমি সে নই, আমি আমার স্বপ্নে দেখা সেই শয়তান কদাকার অবয়ব নই। ছত্রাকে পরিপূর্ণ ওই বিভৎস থলথলে মুখটা নরেশের হতে পারে না।
কে বলেছে? হ্যাঁ, কে বলেছে? আমি গেলে পর
শালা নরেশ বেঁচে রইল আর আমার ছেলেটা মরে গেল।
নরেশ কে? হু ইজ নরেশ? ও ডেলাপোরের সম্পত্তি দখল করে থাকবে, অত সোজা? আই টেল ইউ ইটস ভুডু, ইটস ভুডু, রক্ত রক্ত, ম্যাগনা মাটা, ম্যাগনা মাটা। চিন্তা করো না, তুমি সব সময় ঈশ্বরকে পাশে পাবে,
জীবনে মুক্তি পাবি না।
Doris!
প্রায় তিন ঘন্টা পর ওরা আমাকে ওই অন্ধকার কুঠুরির তলা থেকে উদ্ধার করে। আমি তখনও নাকি এই শব্দগুলো আওড়ে যাচ্ছিলাম, আমি নাকি ক্যাপ্টেন নরিসের আধ খাওয়া দেহের ওপর হামাগুড়ি দিচ্ছিলাম, আমার ব্ল্যাকি নাকি আমার উপর ঝাঁপিয়ে পড়ে আমার টুটি ছিঁড়ে ফেলার উপক্রম করছিল। এক্সাম প্রায়োরিকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, ওরা ব্ল্যাকিকেও আমার থেকে দূরে নিয়ে চলে গেছে, আর আমাকে বন্দি করেছে হ্যান্ডওয়েলের এই ছোট্ট ঘরে। আমি বুঝতে পারছি আমাকে নিয়ে, আমার পরিবারকে নিয়ে নানা কুৎসা রটানো চারপাশে। প্রায়োরির সব রহস্য চেপে দেওয়ার চেষ্টা করছে এরা। বেচারা নরিসের কথা জিজ্ঞেস করলে আমার উপর বিভৎস সব অভিযোগ করছে, কিন্তু ওদের জানতে হবে এসবের জন্য আমি দায়ী নই। ওদের জানতে হবে ওই ইঁদুরগুলোর কথা, সেই ঘিন ঘিনে ইঁদুরের দল যাদের চলাফেরা আমাকে একটুও ঘুমোতে দেয় না। শয়তানের দল সারাক্ষণ এই ঘরের দেওয়ালের ভেতরে ঘুরে বেড়াচ্ছে আর আমাকে ডাকছে মাটির গভীরে, আরো নিবিড় আতঙ্কের সেই ধ্বংসস্তূপে ওদের সঙ্গে সামিল হতে।
শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন? ওরা এগিয়ে আসছে, এই তো আপনার দিকে এগিয়ে আসছে, আপনাকেও নিয়ে যাবে। শুনতে পাচ্ছেন?
এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। Till then, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিরে ঠেক, আপনার গপ্পের প্লে লিস্ট।
দেখুন দেখুন, দরজার বাইরে বিড়ালদের আওয়াজ আর শুনতে পাচ্ছি না, কিন্তু আপনার পোষ্য ব্ল্যাকির উত্তেজনা একটুও কমেনি। ও কিন্তু একইভাবে ওই পাথরের বেদির নিচের অংশটা এখনো আছড়ে চলেছে।
ওকে, এগিয়ে যাচ্ছি। এসব কি ভাবছি আমি? আমি সে নই, আমি আমার স্বপ্নে দেখা সেই শয়তান কদাকার অবয়ব নই। ছত্রাকে পরিপূর্ণ ওই বিভৎস থলথলে মুখটা নরিসের হতে পারে না।
সো বেসিক্যালি হি স্টার্টেড টু ইট দিস গাই।
ইয়া,
চলো যাই।
নরিস, নাগা মাথা।
না 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 নিঃশংস হয়ে মারা গেছি তো? কি রে, কি ভিডিও করছিস তুই? হ্যাঁ, গুপ্ত ভিডিও করা অভ্যেস হয়ে গেছে না তোর?